ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী, সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও। আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
চট্টগ্রাম জেলার দুর্গম পাহাড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় তো জ্বরে আক্রান্ত হয়ে চার দিনে 9 শিশুর মৃত্যু হয়েছে এবং অপর 53 জন শিশু হাসপাতালে।
কলকাতা থেকে রয়েছে গৌতম গুপ্তের রিপোর্ট।
পাহাড়ে যেটুকু জলবিদ্যুৎ উৎপাদন হয় তা বন্ধ গেলেও বিদ্যুৎ সংকটের।
তাছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের মেরিন কোরের প্রথম মুসলিম চ্যাপলিন কমান্ডার সাইফুল ইসলামের সাক্ষাৎকার।
আমেরিকা শুধু যুদ্ধ করছে, টিভিতে দেখাচ্ছে যে মানুষ মানে যুদ্ধের চিত্রটাই সবসময় ধরো।
আবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনা এবং ব্যাস্টিল দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এখন ফ্রান্সে রয়েছেন। আগামীকাল ফ্রান্সের বিখ্যাত শ্যাম্পেলিসিতে আমেরিকান এবং ফরাসি সৈন্যদের সম্মিলিত কুচকাওয়াজও তিনি পরিদর্শন করবেন। মনে করা হচ্ছে এই দুদিনের শীর্ষ বৈঠকের কারণে ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযান এবং রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে যে অভিযোগ উঠছে সে ব্যাপারে মিডিয়ার অনুসন্ধান থেকে তিনি খানিকটা বিরতি পাচ্ছেন, কিন্তু মনে করা হচ্ছে যে আজ বৃহস্পতিবার দিনে আরও পরের দিকে সংবাদ সম্মেলনে তিনি গত বছর তাঁর ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে একজন রুশ আইনজীবীর বৈঠকের বিষয়ে আরও প্রশ্নের সম্মুখীন হবেন। ট্রাম্প তনয় কিছু ইমেল প্রকাশ করেছেন যাতে দেখা যায় তিনি মনে করেছিলেন ওই বৈঠকে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ক্ষতি হতে পারে এমন কিছু জিনিসপত্র নিয়ে তারা আলোচনা করবেন। ফ্রান্সের নতুন এবং তরুণ প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে একটু টান টান সম্পর্কের মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যাস্টিল দিবসের আনুষ্ঠানিকতার আগেই সিরিয়া এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রমের ব্যাপারে অভিন্ন ক্ষেত্র খুঁজতে পারেন। ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়াকে জানিয়ে দিয়েছে যে তারা সে দেশটির সঙ্গে 5 বছর ধরে চলে আসার মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে আলোচনা করতে চায়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার গতকাল দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জু হিউং হোয়ানকে পাঠানো চিঠিতে যৌথ কমিটির বৈঠক করার আহ্বান জানিয়েছেন যাতে করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক প্রতিবন্ধকতা দূর করা যায় এবং যুক্তরাষ্ট্র কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তিতে প্রয়োজনীয় সংশোধন বিবেচনা করা যায়। ওইটি এই আলোচনা অনুষ্ঠিত হবে আগামী 30 দিনের মধ্যে। লাইটহাইজার এক বিবৃতিতে জানিয়েছেন যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পণ্য বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ঘাটতি 2012 সালে $1,320 কোটি থেকে বেড়ে এখন $2,760 কোটি দাঁড়িয়েছে। তবে কোনো কোনো বিশেষজ্ঞ বলেন যুক্তরাষ্ট্র ব্যাংকিং এবং পর্যটনের মতো পরিষেবা খাতে উদ্বৃত্ত ভোগ করছে। এদিকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে বলছে যে বৈঠকের মানে এই নয় যে সোল সরকার চুক্তির ব্যাপার নিয়ে আবার আলাপ আলোচনা করতে সম্মত হবে। তিনি বলেন উভয় পক্ষকে সবার আগে এটা নির্ধারণ করতে হবে যে বাণিজ্যে এই ভারসাম্যতার অভাবের জন্য দুদেশের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি দায়ী কিনা। চীনের মানবাধিকার কর্মী কারাবন্দি লিউ শিয়াবো আজ 61 বছর বয়সে যকৃতের ক্যান্সারে ভুগে মারা গেছেন। তাঁর এই মৃত্যু তাঁর জীবনের মতোই বিতর্কিত হয়ে রয়েছে। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত লিউ বিবেকের সঙ্গে আপোষ না করে গত 8 বছর ধরে কারাগারে বন্দী ছিলেন। তিনি চীনের শিনগিয়াংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর অসুস্থতার এই প্রায় শেষ অবস্থায় তাঁকে কারাগার থেকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার পরিচর্যার মান এবং চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্র কিংবা জার্মানিতে পাঠানোর জন্য তার পরিবারের অনুরোধে বেইজিং সরকার নাকচ করে দিয়ে বিতর্ক চলছিল তার জীবনের শেষ দিনগুলোতেও। একজন স্পষ্টভাষী ভিন্ন মত প্রকাশকারী হিসেবে লিওর দীর্ঘদিনের ইতিহাস রয়েছে। তিনি একজন জনপ্রিয় লেখক এবং কলেজের প্রভাষক হিসেবে সনাতন চীনা সংস্কৃতির সমালোচক ছিলেন এবং তাঁর মতো লেখকদের তিনি আরও বেশি করে ব্যক্তি স্বাতন্ত্র্য প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন। 1989 সালে তাঁর প্রতিশ্রুতিশীল কর্মজীবন হঠাৎ করে নতুন মোড় নেয় যখন তিনি নিউ ইয়র্ক সিটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলারশিপ বাদ দিয়ে 3 মান চত্বরে ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভে যোগ দিতে স্বদেশে ফিরে যান। চীনা কর্তৃপক্ষ ওই বিক্ষোভ দমনে যে হত্যাযজ্ঞ চালায় তার পরপরই লিউকে ওই আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলার দুর্গম পাহাড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে চার দিনে নজন শিশুর মৃত্যু হয়েছে এবং অপর 53 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
জ্বরে আক্রান্ত শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে জ্বর সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এদিকে বৃহস্পতিবার রোগাক্রান্ত শিশুদের রক্ত এবং অন্যান্য নমুনা সংগ্রহ করেছে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের একটি বিশেষজ্ঞ দল। তারা জানিয়েছেন, নমুনাগুলো পরীক্ষার পরই শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার কারণ জানা যাবে। অজ্ঞাত জ্বরে আক্রান্ত শিশুদের ফজরাহাটে একটি বিশেষায়িত হাসপাতালে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের পরিবার অভিযোগ করেছে, স্বাস্থ্যকর্মীরা ত্রিপুরা পাড়ায় যায় না, যে কারণে সেখানকার কোনো শিশুকে দেয়া হয়নি কোনো টিকা। কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা তিন দিনের এক সফরে বৃহস্পতিবার ঢাকা পৌঁছলে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
প্রেসিডেন্ট সিরিসেনা ঢাকা পৌঁছার পরপরই সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তিনি তার সফরের কর্মসূচির সূচনা করেন। বিকেলে তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সকালে প্রেসিডেন্ট সিরিসেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠকের পরপরই দুদেশের মধ্যে কৃষি, উচ্চশিক্ষা, উপকূলীয় নৌযোগাযোগ, বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ের উপর 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে তারা জানান। বিকেলে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন। শনিবার দুপুরে দেশের উদ্দেশ্যে যাত্রার আগে সকালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবসায়ীদের এক সমাবেশে তিনি বক্তব্য দিলেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রদেশ বেলুচিস্তানে একদল কথিত ইসলামপন্থী জঙ্গি চারজন পুলিশকে গুলি করে হত্যা করেছে। সেখানকার প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র বলছেন যে পুলিশ রাজধানী কোয়েটায় নিয়ম মাফিক টহল দিচ্ছিল যখন বন্দুকধারীরা তাদের গাড়ি আটকায় এবং গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। নিহত পুলিশদের মধ্যে ছিলেন সুপারিনটেন্ডেন্ট মোবারক শাহ। পাকিস্তান তালিবানের একটি দলছুট গোষ্ঠী যারা নিজেদের জামাতুল আহরার বলে দাবি করে তারাই এই হামলার দায় স্বীকার করেছে। তাছাড়া ইসলামিক স্টেটও তার মুখপাত্র আমাক নিউজ এজেন্সির মাধ্যমে এই আক্রমণের দায় দাবি করে। এ সপ্তাহের গোড়ার দিকে জাতিসংঘ জামাতুল আহরারকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে বলেছে যে এই দলটি আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশ থেকে তাদের তৎপরতা চালাচ্ছে। বালুচিস্তানে পদস্থ পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে এ সপ্তাহে এটি ছিল দ্বিতীয় আক্রমণ। ভারতের সেনাবাহিনীকে সরকার নির্দেশ দিয়েছে চীনের সঙ্গে সীমান্তে সংঘর্ষের সম্ভাবনার জন্য প্রস্তুত থাকতে। সেনাবাহিনী যাতে দ্রুত অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে নিতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
সেনাবাহিনীকে বলা হয়েছে প্রয়োজনীয় অস্ত্র এবং গোলাবারুদ তারা যেন জরুরি ভিত্তিতে কিনে নেয়। প্রথমত, এক্ষেত্রে আর প্রতিরক্ষা মন্ত্রকের মাধ্যমে যেতে হবে না, এতে সময় বাঁচবে। অন্যদিকে শুক্রবার দিল্লিতে সমস্ত বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আলোচ্য বিষয় চীন সীমান্তে উত্তেজনা এবং কাশ্মীর পরিস্থিতি। সংঘাত যদি শেষ পর্যন্ত হয় তা কি একই সঙ্গে দুই ফ্রন্টেই হতে পারে, সে কথা জানা নেই। ভারতীয় সেনানায়কেরা অবশ্য বলেছেন তেমন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘের একজন কর্মকর্তা বলছেন দক্ষিণ সুদানের সরকারি বাহিনী সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনীর সদর দপ্তরের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন প্রধান ডেভিড শিয়ারার বলেছেন নীল নদের উজান অঞ্চলের ওই দেশে হাজার হাজার অসামরিক লোকজন স্থানচ্যুত হয়েছে এবং সৈন্যরা উত্তর পূর্বাঞ্চলে পাগাক শহরে বিদ্রোহীদের ঘাঁটির দিকে এগোচ্ছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিত্ব করে থাকেন চ্যাপলিনরা, যা কিনা বহুকাল ধরেই প্রচলিত। বাংলাদেশি আমেরিকান কমান্ডার আবু হেনা সাইফুল ইসলাম যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মেরিন কোরে প্রথম মুসলিম চ্যাপলিন অর্থাৎ ইমাম হিসেবে নিয়োগ পান। সেনাবাহিনীতে ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ইমাম হিসেবে তার গুরুদায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন ভয়েস অফ আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে। আসুন শোনা যাক সাক্ষাৎকারটি। যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর একটি বেইসে মুসল্লিরা নামাজ আদায় করছেন এবং নামাজ পড়াচ্ছেন আবু হেনা সাইফুল ইসলাম। কমান্ডার আবু হেনা সাইফুল ইসলাম একজন বাংলাদেশি আমেরিকান, অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে মেরিন বিভাগে কাজ করছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের মেরিন কোরে প্রথম মুসলিম ইমাম হিসেবে নিযুক্ত হন। কোয়ান্টিকো বেসে ওনার কার্যালয়ে আমাদের সঙ্গে কথা বলেন তিনি। কমান্ডার আবু হেনা সাইফুল ইসলাম, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ এখানে আসার জন্য আপনাকে এবং ভয়েস অফ আমেরিকাকে অশেষ ধন্যবাদ।
আপনি তো বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কাজ করছেন এবং 1999 সালে মেরিন কোরে প্রথম মুসলিম চ্যাপলিন অর্থাৎ ইমাম হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হয়। তো আমি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশি মুসলিম আমেরিকান হিসেবে আপনার এই যে প্রাপ্তি, এই যে সম্মাননা, এর মূল্যায়ন আপনি কিভাবে করবেন?
It is a very humbling experience. আমি খুবই humble যে এদেশে এসে এই পর্যায়ে আসার জন্য। এর জন্য অবশ্যই খুব ভালো লাগে, খুশি লাগে একজন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে, এবং আমার মতো অনেকেই আছে যারা এদেশে অনেক ভালো করেছে এবং করছে। তবে এদেশের নেভিতে খুব বেশি একটা আমাদের দেশের মানুষ নেই। আশা করব যে আমাদের মতো অনেকেই এই দেশে যারা ভালোবাসে, এই দেশে যাদের জন্ম হয়েছে, তারা মিলিটারিতে জয়েন করবে এবং এই দেশকে নিজেদের দেশ হিসাবে নিয়ে এবং উন্নতিতে সাহায্য করবে।
আপনি একজন ইমাম হিসেবে আপনি ভ্রমণ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশ, তো ইসলাম এবং মুসলমান এই বিষয়ে আপনি সেসব দেশের মানুষের সাথে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কিভাবে বিনিময় করেছেন?
আমি যখন বিভিন্ন দেশে যাই, যে জিনিসটা আমি সবচেয়ে বেশি লক্ষ্য করি যে এডুকেশন, শিক্ষা। আমি 4-5 বার আফগানিস্তানে গিয়েছি, তারপর বিভিন্ন দেশে, আরব দেশে গিয়েছি। তারা যখন দেখে আমাকে মুসলমান আমেরিকার মিলিটারি একটা পজিশনে আসছি, ওরা একটু খুশি হয় এবং অবাকও হয়। এবং দূরের থেকে যদি চিত্রটা ওরা পায় যে আমেরিকা শুধু যুদ্ধ করছে এবং ইউনিফর্ম এবং মানে টিভিতে দেখাচ্ছে যে মানুষ মানে যুদ্ধর চিত্রটাই সবসময় তুলে ধরে,
সে কথার জের ধরে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম। অনেক সময় আমরা মিডিয়া থেকে দেখতে পারি মুসলিম বিশ্বের যারা অনেকে আছেন, মুসলমানরা বিক্ষোভ করছেন আমেরিকার বিরুদ্ধে আর পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে, যে পশ্চিমা দেশগুলোই আসলে দায়ী। আপনি ওদের এই ধারণাটা আপনি কিভাবে খণ্ডন করেন?
এটা প্রথমত এটা খুবই একটা ভুল ধারণা, ইটস এ ভেরি মিসকনসেপশন যে আমেরিকা মুসলমানদের এগেনস্টে যুদ্ধ করছে কিংবা কিছু। ইনফ্যাক্ট আমেরিকা উদ্দেশ্য, আমি তো নিজে আমেরিকার মিলিটারি একজন, আমি জানি আমরা কিভাবে ট্রেন করি, আমরা জানি আমাদের উদ্দেশ্যটা কি, আমি জানি যে কিভাবে আমরা সাহায্য করার চেষ্টা করি। আমি আফগানিস্তানে গেছি, আমাদের সাহায্যের কোনোই ত্রুটি নেই, মানে মানে ইন্টেনশন যেটা, মানে এটার থেকে ভালো ইন্টেনশন হতে পারে না। আমরা তো জানি কিভাবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, অনেক সময় সেটাকেও ভুল বুঝে, অনেক সময় পলিটিক্স এর জন্য এটাকে ভুল বোঝানো হয়। কিন্তু আমরা মানে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি সেটা হলো যে আমার পক্ষ থেকে এবং আমার লিডারশিপের পক্ষ থেকে কোনো ত্রুটি নাই কোনো সময় যে সাহায্য করার। মানুষ আমরা যান দিয়ে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমরা যখন একটা স্কুল বানাই মুসলমানরা জন্যই বানাই, কিন্তু আর একটা মুসলমান এসে ওটাকে উড়িয়ে দেয়। তো মানুষের প্রথম মুসলমান হিসাবে আমাদের শিক্ষাটা আমাদের এটা একটা ফরজ কাজ, শিক্ষার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠান যখন আমরা তৈরি করি আর শিক্ষা প্রতিষ্ঠানটাকে আর একটা মুসলমান এসে যখন উড়িয়ে দেয় যে অন্য মুসলমানরা যাতে শিক্ষা না পায়, তো সেখানেই তো একটা ডিসপ্যারিটি দেখা যায়। আরেকটা জিনিস লক্ষ্য করেছি, যখনই আমি বিভিন্ন দেশে যাই, যখনই আমি বলি আমি মুসলমান, খুব খুশি হয়, কিন্তু দ্বিতীয় কথাটা তারপরে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে যে তুমি শিয়া না সুন্নি। তো এইখানে একটা সবসময় দেখি যে একটা ডিভিশন তৈরি করার চেষ্টা করে, মানে হয়তোবা নোয়িংলি অর আননোয়িংলি, কিন্তু এই চর্চাটা আছে যেটা মানে খুব একটা ভালো নয় ধর্মের জন্য।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের কোয়ান্টিকো সেনাঘাটির যে জায়গাটিতে আমরা সাক্ষাৎকারটি নিচ্ছিলাম, সেখানে মুসলমান সেনাকর্মীদের ধর্ম পালনের জন্য বরাদ্দ করা হয়েছে জায়গাটি, যেখানে কিনা ইমাম কমান্ডার সাইফুল ইসলাম নামাজ পড়াচ্ছিলেন। এখানে নিয়মিত নামাজ পড়তে আসেন এমন কয়েকজন সেনাকর্মী বললেন,
কোয়ান্টিকোর সেনাঘাটিতে নামাজ পড়ার এমন একটি স্থান বেশ গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ধর্মীয় কারণেই নয়, সামাজিকভাবেও তা ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে।
Every base should have at least one Muslim chaplain to provide the similar services as what Commander Saif Islam does for us. This is not just appreciated.
Ami mone kori protiti sena ghatite Muslim chaplain thaka proyojon, ekjon imam মুসলিম সেনাদের আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করতে সাহায্য করে, মনের জোর
বাড়ায়।
কমান্ডার সাইফুল ইসলাম এই সেন্টারটি সম্পর্কে বললেন, তিনি যখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হয়ে মুসলিম বিশ্বে যান এবং তাদের বলেন যে যুক্তরাষ্ট্রের সেনাঘাটিতে এরকম মুসলিম সেন্টার আছে, তখন তারা বিস্ময় প্রকাশ করে।
এই যে মেরিন কোরের যে বেজ, এত বড় একটা বেজ, এখানে একটা ইসলামিক প্রেয়ার সেন্টার, এখানে নামাজ হচ্ছে, এখানে জুম্মা হচ্ছে, পেন্টাগনে হচ্ছে, হোয়াইট হাউসে হচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস হচ্ছে, এগুলো তো তাদের জানা নেই। আমি নিজের থেকে বলতে পারি আমি হোয়াইট হাউসে ইফতারিতে গিয়েছি 5 বার, প্রেসিডেন্ট বুশের সময়, প্রেসিডেন্ট ওবামার সময়, এবং ঈদের সময় যেখানে আপনার সাথে আমার দেখা হয়েছে। তো সেগুলো হোয়াইট হাউসটা তো পুরা খুলে দিয়েছে মুসলমানদের জন্য, এবং ওখানে শয়ে শয়ে মুসলমান ছিল যারা নিজেদের ধর্মটাকে পালন করেছে। এবং হোয়াইট হাউসে আমি নিজে নামাজ পড়িয়েছি, আমি নিজে আজান দিয়েছি, তো এর থেকে বেশি কি আর
সব রকম সুযোগ সুবিধাই এখানে সব ধর্মের মানুষরাই পাচ্ছে।
শুধু শুধু ধর্মের না, যাদের কোনো ধর্ম নাই তারাও পাচ্ছে,
জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক করে দেখা হচ্ছে।
অবশ্যই বলুন তো, শুধু ধর্ম তো যারা ধর্ম করে তারাও পাচ্ছে না, যারা ধর্ম করে না তারাও একই অধিকার পাচ্ছে।
কমান্ডার সাইফুল ইসলামের সহকর্মী মেজর বর্ম্যান, তিনি সেনাবাহিনীতে দায়িত্বরত চ্যাপলিনদের সম্পর্কে বললেন,
Looking at our chaplain corps it allows our leadership to reach out to all service members no matter what faith or denomination that they have.
যুক্তরাষ্ট্রের সেনাঘাটিতে বিভিন্ন ধর্মের ধর্মযাজকেরা থাকেন, এই বিভাগটিকে বলা হয় চ্যাপলিন কোর। এর মাধ্যমে সেনাবাহিনীতে নিযুক্ত সেনারা যে ধর্মেরই হন না কেন, তারা তাদের ধর্ম যথাযথভাবে পালন করবার সুযোগ পান। যুদ্ধের দামামায় আধ্যাত্মিক শক্তি যোগান এই চ্যাপলিনরা। নিহত সৈনিকের মৃত্যুর পর তাদের ধর্ম অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করার সুযোগ পান সৈনিকরা।
পারিবারিক জীবনে তিনি দুই কন্যার জনক, সহধর্মিনী, পেশায় একজন চিকিৎসক, জন্মগ্রহণ করেছেন পাবনা জেলার ঈশ্বরদীতে। ওনার 8 ভাই বোন, বাংলাদেশের স্বনামধন্য শিক্ষালয়ে তার পড়াশোনা এবং পরবর্তীতে আমেরিকায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এবং সেনাবাহিনীতে যোগ দেন।
আমরা দেশ ছেড়ে চলে এসেছি, কিন্তু বাংলাদেশই আমাদেরকে শিক্ষাটা দিয়েছে। আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শী, বন্ধু বান্ধব, শিক্ষক, শিক্ষিকা, তাদের কাছ থেকেই আমরা জেনেছি এবং শিখেছি এবং এই পর্যায়ে আসতে সেটাকেই সাহায্য করেছে, কিন্তু সেটাই হলো আমাদের খুঁটি।
বর্তমানে ইসলামের নামে যেসব কর্মযজ্ঞ সংগঠিত হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের উদ্দেশ্যে তিনি বলেন,
বাংলাদেশি আমেরিকান মুসলমান এদেশে যারা আছে তারা ধর্মভীরু এবং খুব ভালো ধর্ম করে, এবং খুব কম আছে যারা এই ধরনের পথে। তবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বাচ্চা কাচ্চারা যারা বড় হচ্ছে তারা যেন এই দেশকে ভালোবাসে, দেশের কন্ট্রিবিউট করে এবং এদেশের উন্নতিতে সাহায্য করে, এবং যদি কোনো জায়গায় কিছু কিছু কোনোভাবে জানতে পারে যে কেউ বিপদগামীর পথে যেতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে অন্য কাকে না জানালেও নিজের পরিচিত ফ্যামিলি বা মা ভাই বোনকে যেন অবশ্যই জানায়, শুধু নিজের ব্যাপারে না, এবং তারা যদি জানতে পারে অন্য কোনো বন্ধু বান্ধব অথবা কোনো পড়োশী বিপদগামী হচ্ছে অবশ্যই জানানো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।
কমান্ডার সাইফুল ইসলাম বললেন, ইসলামের নামে কিছু কিছু মুসলমান যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা ইসলামের বিরুদ্ধে যাচ্ছে।
এটা খুবই দুঃখজনক যে কিছু কিছু মুসলমান ইসলাম ধর্মের নামে এই যে কাজগুলো করছে সেটা ইসলামের বিরুদ্ধেই বলা যেতে পারে। তো আমাদের কিছু জিনিস দেখতে হবে যে আমরা এই এই টেরোরিজম সম্বন্ধে আমরা অবশ্যই ভোকাল হতে হবে এগেনস্ট টেরোরিজম, বলতে হবে যে এটা খুবই মানে জঘন্য জিনিস, ইসলাম এটাকে কোনোদিনই প্রশ্রয় দেয় না, এবং মুসলমান হয়ে ইসলাম এর নামে মুসলমানকে হত্যা করার মতো জঘন্য কাজ হতে পারে না, এবং কোনো মানুষকেই হত্যা করা ইসলামের পরিপন্থী। যেখানে কোরআন শরীফে বলা আছে, আল্লাহ বলেছেন যে, আমি এটাকে প্যারাফ্রেজ করছি, যে যদি কোনো একজন মানুষকে হত্যা করা হয় অন্যায়ভাবে তাহলে এটা সমস্ত বিশ্বের মানুষকে হত্যা করার সমকক্ষ, এবং যদি একজন মানুষকে সেভ করা হয় তাহলে সমস্ত বিশ্বের মানুষকে সেভ করার সমকক্ষ। তো সেই শিক্ষাগুলো আমরা কোরআন থেকেই পাই, এটা অন্য কোথা থেকে আসেনি। কোরআন যেখানে বলেছে সেই কোরআন আল্লাহর কাছ থেকে এসছে, এবং সেটার বিরোধী কোনো অ্যাকশনই ইসলামের জন্য হতে পারে না।
এভাবেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বেসগুলোতে কমান্ডার আবু হেনা সাইফুল ইসলামের মতো ইমামেরা ইসলাম ধর্মের প্রকৃত ব্যাখ্যা ছড়িয়ে দিচ্ছেন। বেসে মুসলিম সেনাদের আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাসের আধ্যাত্মিক শক্তি যোগাচ্ছেন, এবং একই সাথে মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভ্রাতৃত্বের সেতু বন্ধন রচনার অন্যতম গুরু দায়িত্ব পালন করে চলেছেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাংলাদেশে এ বছরের শেষ নাগাদ শুরু হতে যাচ্ছে প্রথম ন্যানো টেকনোলজি সেন্টার। যুক্তরাষ্ট্রের একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ও বাংলাদেশের ডেটা সফটওয়্যার যৌথ প্রয়াসে এই সেন্টারের মাধ্যমে করা গবেষণায় চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে নানা খাতে অত্যন্ত দক্ষ ও সুনিশ্চিত ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। সেন্টারটি প্রতিষ্ঠার প্রধান দুই উদ্যোক্তা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর আনিসুর রহমান এবং ডেটা সফটওয়্যার সিইও মাহবুব জামানের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে এর বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন সেলিম হোসেন।
সুপ্রিয় শ্রোতা, আমার সঙ্গে এখন যোগ দিয়েছেন টেলিফোনে মাহবুব জামান, ডেটা সফটওয়্যার সিইও এবং যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে বসবাসরত আমাদের বাংলাদেশি এবং আমেরিকান সম্প্রদায়ের কাছে অত্যন্ত সুপরিচিত বিজ্ঞানী আনিস রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকায়।
ধন্যবাদ।
আমরা জেনেছি আপনারা বাংলাদেশে একটি ন্যানো টেকনোলজি সেন্টার তৈরি করবেন, করতে যাচ্ছেন, এবং সে উপলক্ষে ডেটা সফট এবং যুক্তরাষ্ট্রের আনিস রহমানের যৌথ উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এই ন্যানো সেন্টার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের এই ধরনের বৈজ্ঞানিক গবেষণা কতটা সহায়ক হবে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে? আমি আনিস রহমান আপনার কাছে প্রথমে আসছি।
মাহবুব জামান ভাই, উনি অনেক দিন থেকে ডেটা সফটওয়্যার কর্ণধার বাংলাদেশ ঢাকাতে একটি স্টার্টআপ সফটওয়্যার কোম্পানি, এবং ওনাদের অন্যদিকেও অ্যাক্টিভিটি আছে এবং লিডিং ইন্টারনেট অফ থিংস কোম্পানি ওনারা। আমরা অনেকদিন থেকে ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করি, এখানে আমাদের কতগুলো প্রোডাক্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে। ডাক্তার নবী ভাইয়ের মাধ্যমে আমি এবং মাহবুবুজ্জামান ভাই একসঙ্গে আলাপ শুরু করি। ন্যানো টেকনোলজি তো নতুন কিছু আছে, কিন্তু এই জিনিসটা আসলে অনেক পুরনো। প্রথম ন্যানো টেকনোলজি বলতে গেলে আইনস্টাইন থেকে শুরু করতে হয়, কারণ তার থিসিস এর প্রথম পেপার পাবলিশ করে ধরেন 1905 সালে, যেখানে আইনস্টাইন দেখায় যে একটা সুগার মলিকুলের সাইজ 1 ন্যানোমিটার। সেখান থেকে এই ন্যানো টেকনোলজিটা দানা বাঁধে হচ্ছে আপনার 1996 এর তিনজন নোবেল লরিয়েট, তার মধ্যে যারা হচ্ছে বাকিবল বলা হয় বা ফুলারিন মলিকুলের কার্বন, 60টি কার্বন অ্যাটম নিয়ে একটা মলিকুল তৈরি হয় যাকে বলা হলো বাকিবল, এবং সেখান থেকে মূলত শুরু ন্যানো টেকনোলজি ব্যবহার হয়েছে। বাংলাদেশে এর অনেক কিছু করা যেতে পারে। ন্যানো টেকনোলজিটা হচ্ছে ধরেন একটা বিভিন্ন সাবজেক্টের সংমিশ্রণের যে অ্যাপ্লিকেশন গুলো হয় সেটা।
বাংলাদেশের কোন খাতে সবচেয়ে বেশি মানে প্রযোজ্য হবে এই ন্যানো টেকনোলজি ব্যবহার?
আমরা মহাভাইয়ের সহযোগিতায় প্রথমে যেটা আমরা চেষ্টা করব সেটা হলো সেই ব্যাকগ্রাউন্ডটা একটু বলি যে ইন্টারনেট অফ থিং ওনারা অলরেডি শুরু করেছেন, আমরা সেটার সঙ্গে ইন্টারনেট অফ ন্যানো থিংস শুরু করব। ইন্টারনেট অফ ন্যানো থিংস এর কারিকুলাম সহ রিসার্চ দিয়ে শুরু করা হবে। তো প্রোডাক্ট বিভিন্ন দিকে যেতে পারে, ধরেন মানে অটোমোটিভ থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে তারপরে মনিটরিং থেকে শুরু করে, মানে ন্যানো এখন সব দিকেই চলে যাচ্ছে, শুধু ন্যানো রিসার্চ তা না। প্রোডাক্ট গুলো যেমন ধরেন আপনার বায়োলজিতে কিমোথেরাপি ফর এক্সাম্পল, কিমোথেরাপিতে পুরো শরীরে ওষুধ প্রয়োগ করা হয়, করার জন্য শরীর অনেক দুর্বল হয়ে যায়, আর কিন্তু ক্যান্সারটা হয়তো একটা মাত্র লোকালাইজ জায়গায় থাকে। এই ন্যানো টেকনোলজি দিয়ে মেডিসিন গুলো কেমন ভাবে তৈরি করা যেতে পারে যে পুরো শরীরে প্রয়োগ না করে যেখানে লোকালাইজড সেখানে যে শুধু ওষুধটা কাজ করবে, তাতে রোগীর ম্যানেজমেন্টটা অনেক ভালো হবে।
আমি একটু মাহবুব জামানের কাছে আসতে চাই। ডেটাসফট আমরা জানি যে 1998 সাল থেকে আপনার প্রতিষ্ঠানে শুরু হয়েছে এবং মূলত সফটওয়্যার ভিত্তিক প্রতিষ্ঠান। আপনারা সফটওয়্যারের পাশাপাশি বোধহয় নানান ধরনের সেবা এখন দিচ্ছেন আমি যতদূর ডেটাসফট পড়ে জানলাম।
সত্যি কথা কি যে আসলে আমরা 1998 সালে ডেটাসফট শুরু করি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হিসেবে।
জি,
কিন্তু গত এক দশক আনুমানিক এক দশক যাব বাংলাদেশে একটা বলা যায় যে ওয়েভ অফ ইনোভেশন অর্থাৎ উদ্ভাবনের একটা তরঙ্গ চলছে, এবং আমাদের দেশের ইয়াং জেনারেশনের যারা, আমরা তো অবশ্যই সৌভাগ্যবান যে আমাদের দেশের 66% অফ দ্য পপুলেশন 28 বছরের নিচে, তারা কিন্তু এই ইনোভেশনের একটা ড্রাইভ নিয়ে চলে আসছে। এবং সেই কারণে ধরেন যে আমরা যখন তথ্য প্রযুক্তি, আমরা তো বর্তমান সময়টাকে চতুর্থ শিল্প বিপ্লবের সময় বলি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এবং এই ইনফরমেশন টেকনোলজির মূল মানে লজিক এবং নাম্বারস, এবং আমরা ঐতিহাসিকভাবে নৃতাত্ত্বিকভাবে এবং মনোজগতের দিক থেকেও কিন্তু আমাদের অঞ্চলটা অর্থাৎ বাংলাদেশ এখানে অবস্থিত, আমরা লজিক অ্যান্ড নাম্বারসে কিন্তু সবসময় খুব স্ট্রং ছিলাম। আমাদের একটা স্ট্রং কনসেপ্ট অফ লজিক এন্ড নাম্বার আছে। এই যে কথা বললেন আমাদের আনিসুর রহমান, আইনস্টাইনের কথা আসলো, আইনস্টাইনের সাথে বোস আইনস্টাইন থিওরি আমরা শুনেছি, সেই সত্যেন বোস কিন্তু এই বাংলার এই বিক্রমপুরের, সারা পৃথিবী জেনেছে যে উদ্ভিদের প্রাণ আছে সেটা জেনেছে একজন বাঙালির কাছ থেকে, জগদীশ চন্দ্র বসুর কাছ থেকে। কাজেই আমরা মনে করি যে এই যে ওয়েভ অফ ইনোভেশন চলছে, সেক্ষেত্রে আমরা ইন্টারনেট অফ থিংস নিয়ে কাজ করছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি, আমরা অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করছি, আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করছি, এবং এই সর্বশেষ যেটা আমরা একটা সেন্টার অফ এক্সেলেন্স ফর ন্যানো টেকনোলজি এটা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে গত কয়েক বছর যাবতই বলা যায় যে আমরা আলোচনা করছিলাম, ডক্টর নূর নবী এবং ডক্টর আনিস রহমানের সাথে। এবং আমরা এই যে বাইরে যারা আছেন বিজ্ঞানী নন রেসিডেন্ট বাংলাদেশি টেকনোলজিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট, তাদেরকে আমরা মনে করি যে তারা এখানে থেকেই কিন্তু অনেক কন্ট্রিবিউট করতে পারে দেশের জন্য। হ্যাঁ, তাদের নট নেসেসারিলি যে দেশে চলে যেতে হবে। যদিও ডেটা সফট কিছুদিন আগে হাসান রহমান রতন, উনি 40 বছর আমেরিকাতে ছিলেন এবং 32 বছর নাসাতে কাজ করেছেন, এখন ডেটা সফট টেকনোলজি ডিরেক্টর হিসেবে কাজ করছেন। কাজে তার ইনক্লুশনের ফলে কিন্তু আমাদের এই টেকনোলজি ওয়েভটাকে সাপোর্ট করার মতো একটা সুযোগ হয়েছে। আরেকটা দ্বিতীয়ত যে এই যে সাপোর্ট করাটা, সেটা বর্তমানে যে সরকার ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তারা কিন্তু এই বিজ্ঞানের চর্চা এবং এই ইনোভেশন উদ্ভাবনের যে তরঙ্গ প্রবাহ চলছে সেটাকেও সাপোর্ট করছেন। তো সে কারণে ন্যানো টেকনোলজিটা আমরা খুব খুব ক্ষুদ্রভাবেই হয়তো শুরু করব। আনিসুর রহমান বলেছেন যে আসলে ন্যানো টেকনোলজি বিস্তৃত ভাবে ছড়িয়ে আছে, তবে এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সে, চিকিৎসা বিজ্ঞানে, ঔষধ শিল্পে, অ্যাগ্রিকালচারে, অটোমোটিভ ইসে, অনেক জায়গায় কমার্শিয়াল ইসে যাওয়ার মতো পর্যায়ে আছে। তবে এটা যেহেতু একটা গবেষণার পর্যায়ে আছে, আমরা প্রথম একটা সেন্টার অফ এক্সিলেন্স করব আমাদের দেশে কিছু রিসোর্স তৈরি করার জন্য। এই ধরনের আমরা চাইবো যে এই ন্যানো টেকনোলজিটাকে ইউজ করে মানুষের উপকার কিভাবে করা যায়, মানে বেনিফিটস অফ দি সোসাইটি। এবং সেই ক্ষেত্রে যদি আমরা আগ্রহটা সৃষ্টি করতে পারি নতুন প্রজন্মের, আমার ধারণা যে এটা কিন্তু আমাদেরকে অন্যান্য টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট সেটাতে আমাদেরকে যুক্ত করতে পারবে।
জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আনিস রহমান এবং মাহবুব জামান আপনাদের দুজনকে ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ, ধন্যবাদ।
পশ্চিমবঙ্গের বসিরহাটে কিছুদিন আগে ঘটে যাওয়া সাম্প্রতিক বিবাদ আলোড়ন সৃষ্টি করেছে এবং তা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের সঙ্গে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
ভারত বাংলাদেশ সীমান্তে বসিরহাট এবং বাদুরিয়া অঞ্চলে ফেসবুকের একটি পোস্টকে ঘিরে কিছুদিন আগে সাম্প্রদায়িক বিবাদের সূত্রপাত হয় এবং মামলাটি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। পরমাশিষ ঘোষ রায়, বসিরহাটের পুরো ঘটনায় বেশ ধোঁয়াশা ছিল, এখন কি বিষয়টি পরিষ্কার হয়েছে এবং এ বিষয়ে হাইকোর্টই বা কি সিদ্ধান্ত নিয়েছেন?
প্রথমেই বলে রাখা দরকার, এই বসিরহাট আর বাদুরিয়া কাণ্ডে যে ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে গণ্ডগোল বলা হচ্ছে সে ব্যাপারে আমাদের কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। দুটো মামলাই করেছিলেন সুষমা দত্ত বলে একজন এবং স্বরূপ দত্ত বলে দুই নামের দুই ব্যক্তি, একজন মহিলা একজন একজন পুরুষ। এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট প্রথমেই যেটা রায় দিয়েছে যে কোথাও অশান্তি চললে তা বন্ধ করতে হবে, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে রাজ্য প্রশাসনকে, এবং সে ব্যাপারে কেউ কোনোরকম উস্কানি দিলে তার এগেনস্টে কঠোর ব্যবস্থা নিতে হবে। এটা কলকাতা হাইকোর্টের প্রথম রায় দেওয়ার বক্তব্য। এবং সেই সঙ্গে এনআইএ তদন্তের যে আর্জির বিষয়ে কেন্দ্রকে হলফনামাও দিতে বলা হয়েছে, কেননা এই বিষয়ে একটা দাবি করা হয়েছিল, সেই জন্য কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হলফনামা দেওয়া হয়েছে যে তোমরা যদি তদন্ত করতে চাও তার জন্য তোমরা কেন করতে চাও সে ব্যাপারে একটা হলফনামা দিতে হাইকোর্ট বলেছে। বিষয়টা শুরু হয়েছিল দিন 10-12 আগে, 11 শ্রেণীর ছাত্র, 17 বছর বয়সের একটি ছেলে নাকি, যেটা শোনা যায় মিডিয়া মারফত প্রশাসন সূত্রে আমি যেটা জানতে পেরেছি, বিষয়বস্তুটা পরিষ্কার করা হয়নি। তার কারণ জিনিসটা সামনে আসতেই গণ্ডগোলের সূত্রপাত শুরুতেই এটা প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয় এবং ছেলেটিকে গ্রেপ্তারও করা হয় পরবর্তী সময়ে। একটি ফেসবুক পোস্টকে ঘিরে একটি অশান্তির সূত্রপাত হয় বসিরহাট। বসিরহাটের ভৌগোলিক সীমানা হচ্ছে আমাদের রাজ্যের একেবারে উত্তর 24 পরগনা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে একটি শহর বসিরহাট। সেখান থেকেও আরেকটি প্রত্যন্ত জায়গা হচ্ছে ভারত বাংলাদেশ একেবারে সীমান্ত অঞ্চল, যেটা হচ্ছে বাদুরিয়া। সেখানে অশান্তি সূত্রপাতটা এরকম ভাবেই হয়েছিল যে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, অনেক মানুষ ঘর ছাড়া, পুলিশের গাড়িতে আগুন লাগা, দোকানপাট লুট। কিন্তু এই ঘটনাটা ঘটার পর প্রথম একদিন পরেই নাকি আমাদের রাজ্যপাল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিছু এই বিষয়ে যেরকম ঘটনা শোনা যাচ্ছে, মিডিয়া কিছু তুলে ধরছে, এই বিষয়ে একটি জানতে চায়। এটার পরবর্তী সময় আমরা দেখতে পাই এটা নিয়ে ভীষণই রাজনৈতিক তরজা তৈরি হয়েছে, কিন্তু গণ্ডগোলের সূত্রপাতটা বাড়তে যাচ্ছিল। পরবর্তী সময় এটা রাজ্য প্রশাসন কঠোর হস্তে দমন করে, সব রাজনৈতিক দল সেখানে পৌঁছানোর চেষ্টা করে শান্তি ফিরিয়ে আনার জন্য। হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের সমস্ত স্তরের মানুষ শান্তির জন্য পথে নামে, মিডিয়া গোটা দেশব্যাপী এটা প্রচার হয়। এইবার এইটা কেন ঘটলো, রাজনৈতিক ভাবে কেউ বলছে যে এটা ঘটানো হয়েছে, কেউ বলছে এটা ভোট রাজনীতি, কেউ তদন্ত দাবি করছে, কেন্দ্রীয় সরকার এটা তদন্ত করুক, কেউ বৈরিকীকরণের কথা বলছে, কেউ বলছে এটা মুসলিম তোষামত, কিন্তু আমাদের রাজ্যের সাধারণ মানুষ এটার পিছনে এটার রুখে দাঁড়িয়েছে বলা যায়। সবাই ফেসবুকে একটা পোস্টকে কেন্দ্র করে যখন বলা হচ্ছে যে এরকম একটা ঘটনা, কিন্তু ফেসবুকে টুইটারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানুষ একেবারে প্রতিবাদের ঝড় বইয়ে দেয় যে পশ্চিমবঙ্গে এই জাতীয় কালচার সাধারণ মানুষ কোন সম্প্রদায় এটা মেনে নেবে না।
তো বসিরহাটের ঘটনায় কোন প্রাণহানি ঘটেছিল কি?
প্রাণহানির ঘটনা ঘটেনি, কিন্তু বহু মানুষ ঘর ছাড়া, প্রাণহানির ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। জিনিসটা এখন অনেক কন্ট্রোল, প্রশাসন কড়া হাতে দমন করার চেষ্টা করেছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার নির্দেশও দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সেই দিক থেকে এখনো পর্যন্ত যা যা পদক্ষেপ নিয়েছে সেটা সত্যি ধন্যবাদার্হ, মানে মানুষ এটা প্রশংসার দাবি করেছে। রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিক তর্জা তো থাকবেই, সত্য ঘটনাকে উদ্ঘাটন করার জন্য মিডিয়া পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে যে এর পিছনে কোনো চক্রান্ত আছে কিনা। বিশিষ্ট মানুষজন, সাধারণ মানুষ বলছে ভোটের রাজনীতি হতে পারে, কিন্তু ভোটের রাজনীতি হলেও রাজ্যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, এর জন্য কিন্তু সাধারণ মানুষ খুব সোচ্চার।
শোনা যায় বসিরহাটের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধ ঘটেছে, সে সম্পর্কে কিছু বলবেন কি?
হ্যাঁ, এই ঘটনাটা ঘটার পরের দিনই আমাদের রাজ্যের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে কিছু জানতে চান, বা প্রশাসন কি করছে, বা তার পরবর্তী পদক্ষেপ, তিনি কি প্রিকশন নিয়েছে। কিন্তু সেই কথোপকথন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রেস কনফারেন্স করে, সাংবাদিক সম্মেলন করে জানান যে রাজ্যপাল যেভাবে তার কাছে জানতে চেয়েছে তার প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে, সেটা উনি একটু অপমানিত ফিল করে। ওনার বক্তব্য ছিল রাজ্যপাল কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির নমিনেটেড একজন পদাধিকারী বলে এখানে আমাদের রাজ্যের রাজ্যপাল, কিন্তু উনি মানুষের রায় নিয়ে, মানুষের ভোটে, মানুষের মানুষ তাকে এখানে প্রশাসনিক পথে এনেছে মুখ্যমন্ত্রী, উনি এইভাবে শুনতে অভ্যস্ত নন, এটাই ছিল মূল মোদ্দা কথা। কিন্তু রাজ্যপাল তারও একটা তরফে উনি যে বিবৃতি দিয়েছিল সাংবাদিকদের, প্রেস বিবৃতি, যে আমি রাজ্যের রাজ্যপাল, রাজ্যের অন্যতম অভিভাবক, রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, একটা শান্তি বিঘ্নিত হচ্ছে, রাজ্য প্রশাসনের প্রধানের কাছে কি সে প্রিকশন নিয়েছে আমি এটা জানতে চেয়েছি। আমার কোন রকম কোন অভিসন্ধি ছিল না তাকে অপমান করা, উনি যদি অপমান ভেবে নেন তাতে আমার কিছু করার নেই, আমি এটাইভাবে করতে চাইনি। কিন্তু এই বাগ্বিতণ্ডা কেউ পক্ষে কেউ বিপক্ষে মিডিয়া তুলে ধরেছে, সাধারণ মানুষ ফেসবুকে টুইটারে সোশ্যাল মিডিয়ায় নানা রকম ঝড় বয়ে গেছে, আলাপ আলোচনা, মানুষের মন্তব্য প্রতিক্রিয়া আমরা দেখেছি। কিন্তু পরবর্তী সময় এই ঘটনা যখন আর বারবারন্ত হয়নি, রাজনৈতিক নেতারা কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাই বসিরহাট বাদুড়িয়ায় পৌঁছতে পেরেছিল, 144 ধারা সেই সময় জারি ছিল, প্রশাসন কাউকেই সেখানে যেতে দেয়নি যাতে জিনিসটা না বাড়ে। পরবর্তী সময় কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল বিজেপির তরফে, তাদেরকেও যেতে দেওয়া হয়নি, তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়। কিন্তু রাজ্যপাল পরবর্তী সময় এই দিন দিয়ে আগেই উনিও বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই ঘটনা যে আর বাড়েনি, রাজ্য প্রশাসন যেভাবে জিনিসটাকে মোকাবিলা করেছে তার জন্য উনি আবার ধন্যবাদ জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুরুতে একটা বাগ্বিতণ্ডা হলো, পরবর্তী সেই জায়গাটা শান্তিপূর্ণ জায়গায় ফিরে এসেছে।
পশ্চিমবঙ্গের এই সাম্প্রদায়িক পরিস্থিতি সম্পর্কে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মহলের প্রতিক্রিয়া কি?
প্রথমে আমি বলি, আমি কলকাতার অন্যতম দুজন বুদ্ধিজীবী, একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্কের ফরেন স্টাডিজ এর উনি কনভেনার শান্তনু চক্রবর্তীকে আমি জিজ্ঞেস করেছিলাম এই সাম্প্রতিককালে বসিরহাট বাদুরিয়া কাণ্ডের যে সাম্প্রদায়িক সম্প্রতি রাজ্যে নষ্ট হয়েছে এই বার্তা যে বিভিন্ন শহরে বিভিন্ন দেশে পত্রপত্রিকায় যে ছড়িয়ে পড়েছে এই জায়গা থেকে রাজ্যের অন্যতম বুদ্ধিজীবী হিসেবে আপনার বক্তব্য কি? উনি যেটা জানিয়েছেন শান্তনু বাবু, ওনার বক্তব্য হচ্ছে যে রাজ্যে এই জাতীয় একটা গণ্ডগোলের সূত্রপাত রাজ্যে তৈরি হয়েছে, রাজ্যের মানুষ তৈরি করেছে, রাজ্যের মানুষ এটা দেখেছে, যেখানে রাজনৈতিক সমীকরণ, এখানে বলা হচ্ছে যে একটা রাজনৈতিক সমীকরণের জন্য এই ঘটনা ঘটেছে, কিন্তু রাজ্যের যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তাদের দায়বদ্ধতা থেকে যায় এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এবং ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই জাতীয় ঘটনা আগেও ঘটেছে, নতুন না, কিন্তু রাজনৈতিক নেতারা গণ্ডগোলটা ঘটার পর শান্তির জন্য মিছিল করতে যাচ্ছেন, সেই শান্তির জন্য মিছিল করতে যাওয়ার আগে যাতে এই জাতীয় অশান্তির বাতাবরণ তৈরি না হয় সেই রাজনৈতিক সমীকরণের কথা না বলে রাজনৈতিক লোকেদের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য রাজনীতি করা উচিত। ওনার বক্তব্যটা এরকম। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আরেকজন অধ্যাপিকা তানভীর নাসরিন, আমাদের শহরের অন্যতম বুদ্ধিজীবী, তাকে আমি ডাইরেক্ট জিজ্ঞেস করার পর তিনি তার প্রতিক্রিয়া আমাকে একেবারে সরাসরি জানিয়েছেন, আমি সেই প্রতিক্রিয়াটাও তুলে ধরতে চাইছি।
রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গেলে দুটি সম্প্রদায়ের পারস্পরিক দোষারোপের বৃত্ত থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে, আমাদের সকলকে সহিষ্ণু হতে হবে। আমি মনে করি আমাদের মুসলমানদের আরো সহিষ্ণু হতে হবে। আমাদের ধর্ম বিশ্বাস এত ধূমক হতে পারে না যে একটা ফেসবুক পোস্ট সেটা বিঘ্নিত করে দিতে পারে। ঘটনা দিয়ে আমরা দেখেছি কেউ ইসলাম নিয়ে কোন রকম রসিকতা করলেই জবাবে একশ্রেণীর মুসলমান প্রতিহিংসার রাস্তা বেছে নেন। এটাও এক ধরনের মৌলবাদ। মুসলিমদের এই ধরনের প্রতিক্রিয়ার জন্যই আজ গোটা বিশ্বে বিশেষ করে পশ্চিমের দেশগুলিতে ইসলামোফোবিয়া তৈরি হচ্ছে। সেই ইসলামোফোবিয়া যেন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে না এসে পড়ে। পশ্চিমবঙ্গ এক্ষেত্রে আলাদা গুরুত্ব আশা করে, কারণ ধর্মের ভিত্তিতে একটা দেশভাগ এই রাজ্য 47 সালে দেখেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক বিভাজন যেন কোনো মতেই পশ্চিমবঙ্গে মাথা তুলতে না পারে। বাদুরিয়ার ঘটনা আরো বিপজ্জনক, কারণ এটি ভারতবর্ষের সীমান্তবর্তী জেলার অংশ, ওপারেই বাংলাদেশ।
এটি ছিল সৈয়দ তানভীর নাসরিনের বক্তব্য।
পরমাশিস ঘোষ রায়, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিগত 10 বছরে বিশ্বময় স্বাস্থ্য বিষয়ে সফলতা ও চ্যালেঞ্জের বিবরণ সম্বলিত নতুন এক রিপোর্ট প্রকাশ করেছে। ভয়েস অফ আমেরিকার জোজি কাপুয়ার প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন ইজাজ বেন হিউসন।
স্যার লিয়াম ডোনাল্ডসনের লেখা এই রিপোর্টটির নাম হেলথিয়ার, ফেয়ারার অ্যান্ড সেফার, যাতে 2007 থেকে 2017 সালের বিশ্ব স্বাস্থ্য পরিচর্যার চিত্র তুলে ধরা হয়েছে। স্যার ডোনাল্ডসন:
I called it healthier, fairer, safer because it seems to me those are the three important dimensions by which you judge progress in global health. Are populations getting healthier? Are they living longer? Are they experiencing...
বিশ্বময় স্বাস্থ্যের উন্নতি যে তিনটি গুরুত্বপূর্ণ মানদণ্ডের নিরিখে যাচাইযোগ্য, আমি তাকে হেলথিয়ার, ফেয়ারার অ্যান্ড সেফার বলে ভাবতে পারি। জনগণের স্বাস্থ্যের কি উন্নতি ঘটছে? তারা কি আরও দীর্ঘায়ু হচ্ছেন? তারা কি রোগজনিত কম সমস্যায় ভুগছেন? তিনি বলেন, অত্যন্ত সংকটময় এই পৃথিবীতে স্বাস্থ্য উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।
The march of globalization has quickened. There, of course, was a major financial crisis in 2008 onwards. Many parts of the world have seen serious armed conflicts and deteriorating security.
স্বাস্থ্য উন্নয়নের বিশ্বজনীন যাত্রা ত্বরান্বিত করা হয়েছে, তবে বড় ধরনের আর্থিক সংকট ঘটেছিল 2008 পর। বিশ্ব দেখেছে মারণাত্মক সশস্ত্র সংঘাত এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি, যার জেরেই বিশ্বের বহু এলাকায় জনগণ বাস্তুচ্যুত হয়েছেন এবং দ্বিতীয় মহাযুদ্ধের পর বৃহত্তম সংখ্যায় জনগণ অভ্যন্তরীণ ও বাহ্যিক অভিবাসনের শিকার হয়েছেন। এছাড়াও জলবায়ু পরিবর্তন যা ভয়ানক আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি করে, যার কারণে বৃহত্তর সংখ্যায় জনগণ শহরমুখী হয়েছেন। তবে মিস্টার ডোনাল্ডসন বলেন, বিগত কয়েক দশকে ব্যাপক হারে বিশ্বজনীন স্বাস্থ্যের উন্নয়ন পরিলক্ষিত হয়েছে।
We've seen falls in maternal mortality, falls of mortality in children under the age of 5. Death rate from HIV/AIDS has fallen. Death rate from tuberculosis has fallen. Death rate from malaria has fallen. And to achieve these things, the action has been...
আমরা প্রসবকালীন মৃত্যুর হার কমতে দেখেছি। 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার কমেছে। HIV/AIDS রোগীদের মৃত্যুর হার কমেছে। যক্ষা ও ম্যালেরিয়া থেকে মৃত্যুর হারও কমেছে। এসব লক্ষ্য অর্জনে বড় ধরনের পদক্ষেপ নিতে হয়েছে। দৃষ্টান্তস্বরূপ, সমগ্র আফ্রিকা জুড়ে 90 কোটি জনগণের জন্য বিশেষ ধরনের মশারি বিতরণ করা হয়েছে। তবে যথেষ্টভাবে মনোযোগ দেওয়া হয়নি এমন সব ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও অনেক কিছুই করতে হবে, যেমন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের বিশ্বজনীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। অন্যভাবে বলা যায়, রাজনৈতিক সদিচ্ছা বৃদ্ধি করতে হবে। তার অর্থ স্বাস্থ্যজনিত সমস্যাকে জাতিসংঘের প্রধান কর্মসূচির আওতায় ফেলতে হবে, যাতে করে ওবিসিটি, ডায়াবেটিস, ক্যান্সার এবং হৃদরোগের মতো রোগের উপর নজর দেয়া যায়। এসব রোগ বহু মানুষের জীবন কেড়ে নেয় বা তাদেরকে বহু বছরের জন্য অসুস্থ বা পঙ্গু করে দেয়। জাতিসংঘ সংস্থা এই বিষয়টিও বিবেচনার মধ্যে রেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিতে অন্যান্য প্রয়াসে অন্তর্ভুক্ত হয়েছে বিশ্বজনীন স্বাস্থ্য নিরাপত্তা, যার মাধ্যমে দরিদ্র দেশগুলির স্বাস্থ্য উন্নয়নের মাত্রা বৃদ্ধি করে তা ধনী দেশগুলির সঙ্গে তুলনা করা হবে এবং অবহেলিত পঙ্গু জনগোষ্ঠীর বিরুদ্ধে সমাজের মনোভাবের উপর দৃষ্টি নিবদ্ধ করতে হবে।
There are many other things in the report, concentrating, for example, on the neglected tropical diseases, which affect 1 billion people in 149 countries. Great progress there. 40 treatments.
এই রিপোর্টে আরো অন্যান্য সমস্যার বিবরণও দেয়া আছে, যেমন উদাহরণস্বরূপ অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগসমূহ, যা 149টি দেশের প্রায় 100 কোটি লোককে ক্ষতিগ্রস্ত করেছে। তবে এখানে সাফল্য লক্ষণীয়। এখন বিশ্বের প্রতি সেকেন্ডে অবহেলিত এসব রোগ ব্যাধির জন্য 40টি চিকিৎসা প্রদান করা হচ্ছে, যা নিঃসন্দেহে স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে ব্যাপক এক সফলতা।
এখন শুনবেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
বিশ্বজুড়ে প্রায় 2 কোটি মানুষ মানব পাচারের মতো জঘন্যতম অপরাধের শিকার হয়। এবছর যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মানব পাচার সংক্রান্ত রিপোর্টে অপরাধীদের জবাবদিহিতায় সরকারের দায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। 2017 সালের রিপোর্ট প্রকাশের সময় মানব পাচার মোকাবেলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ সুজান কপেজ উল্লেখ করেছেন যে মানব পাচারের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ কতটা জরুরি। তিনি বলেছেন, যখন সরকার মানব পাচার বিরোধী আইন পাশ করে এবং প্রণয়ন করে, সেটা দুষ্কৃতকারীদের প্রতি কঠোর বার্তা বহন করে যে আমরা কোনোভাবে এসব বরদাস্ত করব না। মানব পাচারের যারা শিকার তারা নয়, যারা মানব পাচারকারী তারা অবশ্যই শাস্তি পাবে এবং পাওয়া উচিত। রাষ্ট্রদূত কপেজ বলেছেন, মানব পাচারের বিরুদ্ধে সব সরকারকেই আরও বেশি পদক্ষেপ নিতে হবে, কিন্তু কিছু সংখ্যক সরকার এ নিয়ে খুব সামান্যই করছে অথবা একেবারেই কোনো ভূমিকা নিচ্ছেন না। এর মধ্যে 23টি দেশকে তৃতীয় স্তরের দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানকার সরকার পাচার রোধে ন্যূনতম মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্র তাদের মধ্যে একটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ইরান যৌনাচারের উদ্দেশ্যে পাচার, বলপূর্বক কাজ করানোর উদ্দেশ্যে পুরুষ, মহিলা ও শিশুদের গমনাগমনের উৎস গন্তব্য হয়ে উঠেছে এবং একই সাথে ইরানের সরকার এই মারাত্মক পাচার রোধে তেমন কোনো ব্যবস্থাই নিচ্ছে না। যেখানে মানব পাচার রোধে কোনো ধরনের আইন প্রয়োগের কথা জানা যায়নি, বরং সিরিয়াতে যুদ্ধের জন্য আফগান পুরুষদের নিয়োগ, ইরাকের জঙ্গিদের সহযোগিতায় শিশু সৈনিকদের ব্যবহারের জন্য পাচারের মতো অপরাধে সরকারি কর্মকর্তারা নিজেরাই জড়িত। ইরানে মানব পাচারের শিকার মহিলাদের সুবিচার পাওয়ার ক্ষেত্রে ভীষণ অসুবিধার কথা প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। আদালতে পুরুষদের সাক্ষ্যকে যে গুরুত্ব দেয়া হয়, মহিলাদের সাক্ষ্যকে তার অর্ধেক গুরুত্ব দেয়া হয় এবং যৌন দাসী হিসেবে যে সমস্ত মহিলা মানব পাচারের শিকার হয় তাদের চরম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয়। প্রতিবেদনের ভূমিকাতে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মানব পাচারকে তার ভাষায় আমাদের সময়ের সবচেয়ে বেদনাদায়ক মানবাধিকার বিষয়গুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেছেন। শুধুমাত্র এর মাধ্যমে পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে দেয়া, আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন এবং অন্যান্য আন্তদেশীয় অপরাধকে উৎসাহিত করাই নয়, জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি প্রদর্শন করা হচ্ছে। তিনি আরো বলেন, কিন্তু এর চাইতেও খারাপ হচ্ছে মানুষের স্বাধীনতা ও মর্যাদাকে হরণ করার অপরাধ। এ কারণেই প্রতিটি মানুষ এবং প্রত্যেক সরকারকে মানব পাচার বন্ধ করার জন্য কাজ করতে হবে।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এবার রয়েছে খেলাধুলার খবর। আজকের খেলাধুলার খবর নিয়ে আসছেন রোকেয়া হায়দার।
খেলার খবর বলতে এই মুহূর্তে উইম্বলডন, হ্যাঁ, পুরুষদের কোর্টে সেমিফাইনাল এগিয়ে এলো, আর মহিলাদের কোর্টে সেই মার্তিনা নাভ্রাতিলোভার পর 37 বছর বয়সে আর এক দুর্দান্ত তারকা আমেরিকার ফাইনালে এগিয়ে এসেছেন। বুঝতে পারছেন কে? না, সেরিনা উইলিয়ামস নয়, তার বড় বোন ভেনাস উইলিয়ামস। ভেনাস সেমিফাইনালে ব্রিটেনের জোয়ানা কন্টাকে, যাকে অনেকে মনে করছিলেন যে এবার ব্রিটিশ তারকা জিতবে, কিন্তু হলো না, কন্টাকে সরাসরি দুটি সেটে হারিয়ে 37 বছর বয়সে ভেনাস উইলিয়ামস এগিয়ে এসেছে ফাইনালে উইম্বলডনের সেরা গ্রাসকোর্টের খেলা। এবং যেটা বলা হচ্ছে যে স্প্যানিশ ভেনিজুয়েলান তারকা গাবিনে মুগুরুজা, তিনি হয়তো 2009 সালে সেই ভেনাস উইলিয়ামস যে দুর্দান্ত গতিতে ছিলেন তারই মোকাবিলা করবেন এবার। আর পুরুষদের কোর্টে 35 বছর বয়স্ক রজার ফেডারার সেমিফাইনালের জন্য প্রস্তুত। খেলতে যাবেন তিনি জার্মানির টমাস বার্দিচের সঙ্গে। বার্দিচের সঙ্গে খেলা ছিল নোভাক সার্বিয়ার নোভাক জোকোভিচের, এবং নোভাক জোকোভিচ কিন্তু তার হাতের ব্যথার কারণে খেলা ত্যাগ করতে বাধ্য হলেন। তো নোভাক পরে বলেছেন যে তার মাত্র দুটি সেটের খেলা তিনি ত্যাগ করতে বাধ্য হলেন কারণ হাতে অস্ত্রোপচারের প্রয়োজন হয়তো তার আছে, গত এক বছর থেকেই অসুবিধা হচ্ছিল, কিন্তু এবারের মতো প্রচণ্ড ব্যথা আর কখনো হয়নি। ওদিকে আগের এক তারকা জার্মানির বরিস বেকার, তিনি বলেছেন যে হ্যাঁ, নোভাকের মতোই শীর্ষ তারকারাই বুঝতে পারেন তাদের দেহটি কখন ছেড়ে দিচ্ছে, আর নয় মাঠ থেকে ফিরে যেতে হবে। যাই হোক, ওদিকে রজার ফেডারার এগিয়ে আসছেন, হয়তো ফাইনালে তাকে আমরা দেখতে পাব। আর ভেনাস উইলিয়ামস, বলা যায় না, এবার আসতে পারেন সেই 2009 সালের পরে। ওদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সম্প্রতি অত্যন্ত ঐতিহাসিক একটি সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলছেন যে এবছর সেপ্টেম্বর মাসে সুইজারল্যান্ডে যে আইওসির বৈঠক হবে, সেখানে তারা 2024 এবং 2028 সালের জন্য গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হবে সেই নগরী বাছাই করবেন। এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সর্বসম্মতক্রমে অলিম্পিক গেমস যাবে 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্স লস এঞ্জেলেসে তৃতীয়বারের মতো ফিরে আসতে পারে, এবং 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক তৃতীয়বারের মতোই ফিরে আসবে প্যারিসে। এই গ্রীষ্মকালীন অলিম্পিক লস এঞ্জেলেসে হয়েছিল, আপনাদের মনে থাকতে পারে, 1932 এবং 1984 সালে। আর প্যারিসে তৃতীয়বার হতে যাবে 2028 সালে, কিন্তু হয়েছিল গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারিসে 1900 সালে এবং 1924 সালে। তো দেখা যাক যে কী হবে। তারা তিনটি শর্ত দিয়েছেন আইওসি, যে লস এঞ্জেলেস এবং প্যারিসের অলিম্পিক কমিটি এবং জাতীয় অলিম্পিক কমিটি ফ্রান্সের এবং আমেরিকার, তাদেরকে একমত হতে হবে যে একই সঙ্গে এই 224 এবং 228 সালের অলিম্পিকের নগরী ঘোষণা করা হবে, এবং তাতে যদি তারা একমত হন তাহলেই সেপ্টেম্বর মাসে এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে চূড়ান্তভাবে, এবং আমরা গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 সাল এবং 2028 সালে দেখতে পাব লস এঞ্জেলেস এবং প্যারিসে। খেলার খবর এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে আলোচনা এবং ব্যাসিল দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এখন ফ্রান্সে রয়েছেন। আগামীকাল ফ্রান্সের বিখ্যাত শ্যাম্প এলিসিতে আমেরিকান এবং ফরাসি সৈন্যদের সম্মিলিত কুচকাওয়াজও তিনি পরিদর্শন করবেন। এই মুহূর্তে তিনি ফরাসি প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন এক সংবাদ সম্মেলনে। ফ্রান্সের নতুন এবং তরুণ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে একটু টানটান সম্পর্কের মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যাসিল দিবসের আনুষ্ঠানিকতার আগেই সিরিয়া এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমের ব্যাপারে অভিন্ন ক্ষেত্র খুঁজতে পারেন তিনি। তিনি বলেছেন যে ফ্রান্স হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচাইতে পুরনো মিত্র দেশ। ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়াকে জানিয়ে দিয়েছে যে তারা সে দেশটির সঙ্গে পাঁচ বছর ধরে চলে আসা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে আলোচনা করতে চায়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার গতকাল দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জো হিউ হুয়ানকে পাঠানো চিঠিতে যৌথ কমিটির বৈঠক করার আহ্বান জানিয়েছেন, যাতে করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক প্রতিবন্ধকতা দূর করা যায় এবং যুক্তরাষ্ট্র কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তিতে প্রয়োজনীয় সংশোধন বিবেচনা করা যায়। ওই চুক্তির শর্ত অনুযায়ী এই আলোচনা অনুষ্ঠিত হবে আগামী 30 দিনের মধ্যে। লাইটহাইজার এক বিবৃতিতে জানিয়েছেন যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পণ্য বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ঘাটতি 2012 সালে $1,320 কোটি থেকে বেড়ে $2,760 কোটি দাঁড়িয়েছে। চীনের মানবাধিকার কর্মী কারাবন্দী লিউ শিয়াবো আজ 61 বছর বয়সে যকৃতের ক্যান্সারে ভুগে মারা গেছেন। তাঁর এই মৃত্যু তাঁর জীবনের মতোই বিতর্কিত হয়ে রয়েছে। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত লিউ বিবেকের সঙ্গে আপোষ না করে গত 8 বছর ধরে কারাগারে বন্দী ছিলেন। তিনি চীনের সিনগিয়াংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর অসুস্থতার এই প্রায় শেষ অবস্থায় তাঁকে কারাগার থেকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর পরিচর্যার মান এবং চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্র কিংবা জার্মানিতে পাঠানোর জন্য তাঁর পরিবারের অনুরোধ বেইজিং সরকার নাকচ করা নিয়ে বিতর্ক চলছিল তাঁর জীবনের শেষ দিনগুলোতে। 1989 সালে তাঁর প্রতিশ্রুতিশীল কর্মজীবন হঠাৎ করে নতুন মোড় নেয় যখন তিনি নিউ ইয়র্ক সিটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ভিজিটিং স্কলারশিপ বাদ দিয়ে তিয়ানমান চত্বরে ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভে যোগ দিতে স্বদেশে ফিরে যান। ওই আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রদেশ বালুচিস্তানে একদল কথিত ইসলামপন্থী জঙ্গি 4 জন পুলিশকে গুলি করে হত্যা করেছে। সেখানকার প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র বলছেন যে পুলিশ রাজধানী কোয়েটায় নিয়মমাফিক টহল দিচ্ছিল যখন বন্দুকধারীরা তাদের গাড়ি আটকায় এবং গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। নিহত পুলিশদের মধ্যে ছিলেন সুপারিনটেন্ডেন্ট মুবারক শাহ। পাকিস্তান তালিবানের একটি দলছুট গোষ্ঠী যারা নিজেদের জামাতুল আহরার বলে দাবি করে তারাই ওই হামলার দায় স্বীকার করেছে। তাছাড়া ইসলামিক স্টেটও তার মুখপাত্র আমাক নিউজ এজেন্সির মাধ্যমে এই আক্রমণের দায় দাবি করে। জাতিসংঘের একজন কর্মকর্তা বলছেন দক্ষিণ সুদানের সরকারি বাহিনী সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মেচারের নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী সদর দপ্তরের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন প্রধান ডেভিড শিয়ারার বলেছেন নীল নদের উজান অঞ্চলে ওই দেশে হাজার হাজার অসামরিক লোকজন স্থানচ্যুত হয়েছে এবং সৈন্যরা উত্তর পূর্বাঞ্চলে পাগাক শহরে বিদ্রোহীদের ঘাঁটির দিকে এগুচ্ছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লেনা সুরেমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.